হচ্ছে ভগবানের মুখনিসৃত কথা, গীত। এই জন্য এই গীতার আর একটা নাম আছে কি, গীতোপনিষদ। ভগবানের শ্রীমুখ থেকে গান হয়েছিল, গীত হয়েছিল, এই জন্য গীতোপনিষদ। তো এই গীতার জ্ঞান ভগবান কোথায় দিয়েছিলেন, যুদ্ধভূমিতে। তো অনেক বলে যে গীতা পড়ব, আমি তো ঠাকুর ঘর নেই, এরকম ভাবে। কিন্তু যুদ্ধভূমি মানে কি, সংগ্রাম, পরস্পর মধ্যে যুদ্ধ চলবে, হিংসা হিংসি। তো সেই রকম জায়গাতে গীতার জ্ঞান ভগবান দিলেন। তাহলে আমরা গীতা যে কোনো জায়গায় অধ্যয়ন করতে সুযোগ নিব, যেন কেউ যেন অজুহাত না দেয়, যেন আমি কোথায় পড়ব। হ্যাঁ, সংগ্রাম অবস্থায়, তার মানে আমরা কর্তব্য অকর্তব্য বিমূঢ় আছি, কোন রকম চঞ্চল রয়েছি, পরস্পর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তো সেই রকম অবস্থায় যদি আমরা গীতা শ্রবণ করি, অর্জুন শুনলেন, তাই তিনি মুক্ত হলেন দ্বন্দ্ব থেকে। তো আমরাও ঠিক হতে পারি, যে কোনো জায়গায় আমরা গীতা পড়তে পারি। তো এই জন্য যখনই গীতা পড়া হবে, সেখানে হরিনাম হচ্ছে, ভক্তরা আসছে, ভগবানের গুণগান হবে, তো সেটাই পবিত্র হয়ে যাবে সেই জায়গা। তো এই জন্য আমাদের চিন্তা করা উচিত না, অনেকে গীতা নেয়, ঠাকুর ঘরে লাল কাপড় বেঁধে রেখে দেয়, যখন কেউ মারা যাবে তখন সামনে, মারা গেছে তারপরে পড়ে, তার আগে পড়ে না। তো গীতাটা হচ্ছে কিভাবে মৃত্যুবরণ করতে হবে, তার জন্য দৈনিক পড়তে হবে। কেন আমরা জানি না কখন মারা যাব, তাহলে মারা গেলে গীতা পড়ে, কিন্তু গীতা পড়তে হবে কি করে, মৃত্যুবরণ করতে হবে, বুঝতে পারছেন, কিভাবে আমি মরব। এই জন্য এই গীতা পড়ে জানতে হবে, অভ্যাস করতে হবে। তো কৃষ্ণ এই গীতায় জানিয়েছেন যে যেমন মৃত্যু সময় আমাকে স্মরণ করা হয়, তো তাকে স্মরণ কি করে হবে যদি আমি অভ্যাস না করে থাকি। ছোট থেকে অভ্যাস করলে তখন স্মরণ হবে, যখন বাচ্চারা মা বাবা তাকে অ আ শিখায়, বা আমরা কখনো কখনো ছেলে মেয়েদের জুড়ে জুড়ে বারবার ডাকতে থাকি রাত্রিবেলা, ওইগুলা বিলবিলায়, তাই না, রাত্রে শুয়ে গেছে কিন্তু ওই ছেলের নাম ধরে ডাকছে। ঠিক সেরকম বাচ্চাকে অ আ শিখাচ্ছেন, বাচ্চা ঘুমাতো অবস্থায় অ আ বলে যাচ্ছে, মুখে আউড়ে আউড়ে বলে যাচ্ছে। তো এরকমই আমরা কৃষ্ণ নাম যদি ডাকব, তাহলে মৃত্যুটা আসলেও তখন আর ভয় থাকবে না, সে তখনও হরিনাম করতে পারবে যদি অভ্যাস থাকে। সর্ব অবস্থাতে সে ভগবানকে ডাকতে পারবে। হুচট খেল, তখন কি বলে লোকেরা, হুচট খেয়ে কি বলে, আপনারা কি বলেন, মা গো বলে, বাবা গো বলে। কিন্তু হুচট খেয়ে মা গো বাবা গো বলে মানে এখানে আবার আসতে হবে। আমরা মা বাবা হয়ে কষ্ট পাচ্ছি, আবার নিজে কাউকে মা বাবা তৈরি করব, সেখানেও কষ্ট পাব। নিজে মা বাবা হয়েও কষ্ট পাচ্ছি, কাউকে মা বাবা তৈরি করব, সেখানেও কষ্ট পাব, হ্যাঁ কি না। তো এই জন্য আমাদের মা গো বাবা গো না বলে কৃষ্ণ গো বললে, তাহলে সেটা হঠাৎ করে তো হবে না। মা বাবা বলতে বলতে অনাদিকাল থেকে অভ্যাস করেছি, মা গো বাবা গো, পশু পাখি কীট পতঙ্গ হয়তো সেই সময় কথা বলতে পারে না, কিন্তু মনুষ্য জীবনে ছোট থেকেই বাবা মা শিখাছে, মা 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 বলো বাচ্চাকে, বা ছেলে দেখছে ভাই কেউ ডাকছে মা মা, তখন ও ছোটরা ও দেখছে মা মা, একে ডাকতে হবে মনে হয় মা মা। সেই জন্য অভ্যাস আমরা করছি, যেটাকে অভ্যাস করছি সেটা আমাদের হয়ে যাচ্ছে। তো কৃষ্ণকে আমরা ভুলেও, আমরা কৃষ্ণের অনন্ত শক্তি রয়েছে, ভগবানের কত শক্তি আছে, অনন্ত শক্তি, আর তার ত্রিশক্তি হচ্ছে প্রধান, তিনটা শক্তি প্রধান। সে তিনটা শক্তি কি, জীবশক্তি আর মায়া শক্তি আর অন্তরঙ্গ শক্তি, এ তিনটা প্রধান শক্তি। তো জীবশক্তিটা কি, কে জানে, যারা গীতা পড়েন দীক্ষা হয়েছে যারা, জীবশক্তিটা হচ্ছে কি, ভগবানের তটস্থা শক্তি, তার মানে জীবের স্বতন্ত্রতা আছে। কেন না, তটস্থ রেখায় রয়েছে, এজন্য জীবকে বলা হয় খর। খর মানে কি? ভুল করার প্রবণতা আছে, ভুল করার প্রবণতা আছে, এজন্য আমরা ভুল করি। এজন্য তটস্থ রেখায় রয়েছে মাঝখানে, একদিকে যেমন তট বলা হয় কাকে, তটরেখা, জল আর স্থল মাঝখানে, জল আর স্থলের মাঝখানকে কি বলা হয়? তটরেখা। তার জলটা হচ্ছে অন্তরঙ্গ শক্তি, ভগবানের ধাম দিকে, আর মাঝখানে তটস্থ আর বহিরঙ্গ শক্তি স্থল হচ্ছে মায়া, জড় জগৎ। তো এই জড় জগৎ এবং চিন্ময় জগতের বাচ্চা রয়েছি আমরা সবকিছু। তো এটা এই জড় জগতে আমরা মানে জল আর স্থল মানে দুঃখ, জড় জগৎটা হচ্ছে দুঃখময়, এখানে সব অনিত্য, আর চিন্ময় জগতে হচ্ছে নিত্য। কিন্তু জীব নিত্য, তার স্বতন্ত্রতা রয়েছে, স্বতন্ত্রতা কতটুকু অনু, ভগবান তাকে দেখান যে এই যে নদী এটা ভক্তির সমুদ্র, তার কোনো কোন কিলানা নেই, সমুদ্রে জল গণা যাবে? গণা যাবে না। তো এখানে আনন্দম বুদ্ধিবর্ধনম, তুমি আমার আনন্দ শক্তি যদি লাভ করতে চাও তাহলে কি করতে হবে? না, আমার নির্দেশ অনুসারে তুমি এই ভক্তি রসামৃত সিন্ধু ভগবত সেবা, আমার সেবাতে নিযুক্ত হও। আর যদি তুমি দুঃখ পেতে চাও তাহলে এই জড় জগৎ হচ্ছে দুঃখের আলোয়, এখানে সুখ মনে হবে কিন্তু সেটা সুখ নয়, চিন্ময় জগতে প্রকৃত সুখ আছে, প্রকৃত আনন্দ আছে, প্রকৃত শান্তি আছে। আর এই জড় জগতে মায়া আমাদেরকে দেখাবে, যেমন আপনারা জানেন মরুভূমি, তাই মনে হচ্ছে জল আছে কিন্তু জলটা সত্যি, কিন্তু মরুভূমিতে জল নেই, জলটা সত্যি জিনিস, জল আছে, জল বাস্তব রিয়েল, এটা আছে বলে একটা আভাস লাগছে, যেমন সুখ শান্তি আনন্দ এটা রিয়েল প্রকৃত রয়েছে, কিন্তু এই জড় জগতে সেটা নেই। আমরা যেটা ভাবছি এই জগতে যে সুখ শান্তি আনন্দ এটা রিয়েল নয়, ওটা আভাস, মানে দুঃখের একটু নিবৃত্তিকেই সুখ অনুভব হচ্ছে, দুঃখ একটা ছিল তো একটু নিবৃত্তি হয়ে গেল কিন্তু আমি ভাবছি আমি খুব সুখে আছি। যেমন উদাহরণ ভাগবতে আছে, প্রহ্লাদ মহারাজ দিয়েছেন সপ্তম স্কন্ধে, বলছেন কুণ্ডয়ান, কুণ্ডয়ান সংস্কৃতে বলা হয়, বাংলাতে কি বলা হয়, কি বলা হয়, চুলকানি, চুলকানিটা কি, চুলকালে আরাম পাবে না, চুলকাচ্ছে কষ্ট কিন্তু একটু চুলকালাম আপাতত দুঃখটা নিবৃত্তি হলো, আপাতত সুখ লাগছে কিন্তু আবার ছেড়ে দিলাম আবার কষ্ট, আবার ওইটা ঘা হয়ে যাবে যন্ত্রণাময়। সেজন্য এই জড় জগৎটা এরকমই, সেজন্য সব মহাজন সাধু আচার্যরা তারা আমাদেরকে দেখালেন, ভগবানের কথাটা পুনরাবৃত্তিকরণ করে। তো এখন আমরা দুঃখের নিবৃত্তি আভাস একটা সুখ ছায়া সদৃশ, সেটা গ্রহণ করব না একটা নিত্য সুখ, ভক্তির রস আনন্দময় সুখ সবসময় নিত্য, সেখানে কোনো রকম দুঃখ নেই, এই মাঝখানে আমি আছি, এখন এখন কোন দিকে গ্রহণ করতে যাব, এখন আমাকে স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, আপনারা বলুন কোন দিকে যাবেন? নিত্য আনন্দময়ের দিকে যাবেন। তো আপনি এখন এখানে রয়েছেন, ভগবান ভক্তদেরকে পাঠিয়ে বা গুরুকে পাঠিয়ে বা নিজে এসে সব জানিয়ে দিচ্ছেন। তো সেজন্য আমাদের এই স্বতন্ত্রতা, আমরা ভুল করার প্রবণতা রয়েছে, না বুঝতে পেরে বা শুনেও মনে হলো যে না না ভগবান এই কথাটা ঠিক বললো নাকি, এদিকে আনন্দ এদিকে দুঃখ, ওদিকেও তো কিছু সুখ পাওয়া যায় দেখা যাচ্ছে, অনেকে গেছে আমি কেন যাব না, তা আমিও একটু যাই, কিন্তু যে বুদ্ধিমান সে গিয়ে ওই সুখটা দেখছে এটা নিত্য নয়, তখন সে কি করে, আবার তার যেহেতু স্বতন্ত্রতা রয়েছে সে সেখানে সেই জায়গাকে ত্যাগ করে কোথায় যাবে, চিন্ময় জগতে চলে যাবে, নিত্য আনন্দময় ধামে চলে যাবে। তা আপনারা অনেকে মায়াপুরে যান, মায়াপুরে, মায়াপুরটা কি আনন্দময় জায়গা? আনন্দময় জায়গা সবসময়। তো কেউ ইচ্ছা করে চিরকাল থেকেও যেতে পারে, আবার কেউ সে চিন্ময় ধাম থেকে তার ইচ্ছা, এই জন্য স্বতন্ত্রতা রয়েছে। কিভাবে আমরা চিন্ময় জগতে থেকে কেন আবার আসবো, ওই যে স্বতন্ত্রতা আমরা জানি না। কেন চিন্ময় জগৎ থেকে আমরা আসছি, একটু স্বতন্ত্রতা রয়েছে ভাবছি, তটস্থ শক্তি তো না, না ওই দিকে মনে হয় কিছু একটু আনন্দ আছে, তাই জন্য আমরা চলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা বুঝতে পারি না, অনেক সময় ভুল করি যে আমরা এই জড় জগতে, প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে এখানে আমরা জাহাজে যাচ্ছিলাম, জাহাজে যেতে যেতে সমুদ্র মাঝখানে হঠাৎ করে পড়ে গেলাম, তো ওখানে কুমির হাঙ্গর সব দৌড়ে আসছে আমাকে খাওয়ার জন্য, হাঁ করে গ্রাস করার জন্য। তা আপনি ওই কুমির হাঙ্গরদেরকে কি জিজ্ঞাসা করবেন যে আমি কি করে পড়লাম, কি করে পড়লাম? কয়জন জিজ্ঞাসা করবেন আমি কি করে পড়লাম? কি করবেন আগে? তাড়াতাড়ি ওই উপরে উঠার জন্য চেষ্টা, তো উঠে গেলে জানতে পারবেন কেন পড়েছিলাম, তাই না? তো এরকম আমরা ভগবানের ধাম চিন্ময় জগৎ, তো জীব কখন সে বদ্ধ হয়েছে, দুই রকম জীব আছে, একটা নিত্যমুক্ত আর একটা নিত্য বদ্ধ। তো নিত্য সংসারে আসক্ত সেমানে আর এই মাঝখানে আছে, তো তটস্থ শক্তিতে ভগবানেরই অংশ, কিন্তু সে চিন্ময় জগতে গিয়ে কখন সে আসতে পারে, আবার নাও আসতে পারে, স্বতন্ত্রতা ব্যবহার করতে পারে, আবার কখনো সে দুঃখময় জগতে গিয়ে উপলব্ধি করে না আর এখানে আমি, চিন্ময় জগতে গিয়ে আর কখনো সে ফিরে আসতে চায় না, এই জন্য ওখানে গেলে আর সে আসতে চায় না, ওই নিত্য। কিন্তু আবার স্বতন্ত্রতা রয়েছে অন্যমাত্রায়, তো সেজন্য খর মানে ভুল করার প্রবণতা আছে, কিন্তু নিত্যবোধ মুক্ত জীবের এটা নেই। কিন্তু আমরা সাধন করতে করতে আবার নিত্য মুক্ত হতে পারি, তো সেজন্য আমাদের এই জড় জগৎ জেলখানা এইখান থেকে আমাদের আরাধনা করতে হবে, গুরু বৈষ্ণবের নির্দেশে আরাধনা করার মাধ্যমে নিজের প্রকৃত সত্তা সম্বন্ধে উপলব্ধি করা, যে না না এখানে দুঃখ, আমি মাঝখানে আমার এই স্বতন্ত্রতাকে আমি অপব্যবহার করব না, আমি ভগবানের নির্দেশটাকেই জড়িয়ে ধরব, তাই আর আমি এই জগতে আসব না। তখন ওটা যদি পূর্ণ উপলব্ধি করা যায় তাহলে এখানে আর সে পতিত হবে না, যদি উপলব্ধি করে। কিন্তু আপনার বললাম একটু আগে, মায়াপুরে গিয়ে আপনার আনন্দ করছেন, আবার কেউ থেকেও যাচ্ছে, সে আর ফিরে না, আবার কেউ চলে আসছে, বুঝা গেল? হরে কৃষ্ণ। তো এই জন্য ভগবদ গীতা কৃষ্ণ আমাদেরকে খুব সুন্দর শিখাচ্ছেন কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। এখানে দশম অধ্যায় দশম শ্লোকে বলা হচ্ছে, সবাই বলবেন, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগম তম যেন মাম উপজান্তি তে। তেষাং সতত যুক্তানাম, জোরে জোরে বলুন, ভগবানের কথা মুখনিঃসৃত কথা পবিত্র, আর এটা ভগবানের মুখ থেকে গীত হয়েছে, সেটা যত উচ্চারণ করব তখন আমি পবিত্র হব। তো জন্য সবাই বলবেন, তেষাং সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগম তং ये न माम उपजान्ति ते। तेषां तादेर सतत युक्तानां नित्य युक्त भजतां भक्ति युक्त सेवा परायण हये प्रीतिपूर्वकम प्रीतिर पूर्वक ददामि दान करी बुद्धिजुगम बुद्धिजुग तम सेई যেন যার দ্বারা মাম আমাকে উপজান্তি প্রাপ্ত হন তে তারা। সবাই বলবেন, ভগবান কৃষ্ণের এইটা মুখনিষ্ঠিত বাণী, প্রভুপাদ এই সংস্কৃত শ্লোকের অনুবাদ তাৎপর্য দিয়েছেন, সবাই বলুন, যারা ভগবত ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্য যুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাহলে এখন আমরা মাঝখানে রয়ে গেছি, আবার মাঝখান থেকে স্বতন্ত্রতার ফলে জড়জগতে চলে এসেছি, জড়জগৎ জেলখানার মধ্যে ঢুকে গেছি, তো এখন জেলের মধ্যে রয়েছি, স্বতন্ত্রতা হবে, ভোগ করছি, কষ্ট পাচ্ছি। অনেক সময় আমরা জেলে থেকে ভুলেও যাই, নিজের বাড়ির কথা ভুলেও যাই, জেলে খাওয়া দাওয়া পাওয়া যায়, তো খাটা খাটনি সব আছে, কেউ ক্রন্দন করে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করে, ও বুঝতে পারেনি কারোর দ্বারা প্ররোচিত হয়ে সে ঢুকে গেছে। যেমন দেখবেন কেউ চুরি করছিল, সে বলে চলো একটা জায়গা নিয়ে যাবো তোমাকে, আর নিয়ে গিয়ে ওই চোরের মধ্যে ঢুকে দিয়েছে, চুরি করার সঙ্গে তোমাকে কিছু ভাগ দিব, চলো চলো, তো এরকম ওর কথা শুনে ঢুকে পড়েছে, তাই ধরা পড়ে গেছে, তাই ওই ভালো লোকটাও জেলের মধ্যে ঢুকে গেছে। আর কখনো কখনো দুইজনই উপলব্ধি করে ফিরে যায়, আবার কেউ কেউ উপলব্ধি করতে পারে না, সেখান থেকে যেখানে ভালোই তো খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, আর যাওয়া কি দরকার আছে, এখানেই থাকি। আর যে এসেছিল সে বুঝছে না, না এটা এই খাওয়া দাওয়া তো স্বতন্ত্রতা নেই, আমার বাড়িতে যে কত স্বতন্ত্রতা ছিল, কত আনন্দ ছিল, এই জেলের মধ্যে কোথায় আটকানো, এখানে তো বেরোতে পারবো না, কোথাও যেতে পারবো না, এত বড় প্রাচীর, দুর্গ মানে বড় প্রাচীর বিশিষ্ট, তাকে জেলখানা, যেমন জেলখানা চারিদিকে বড় প্রাচীর বিশিষ্ট। করিমপুরে জেল আছে, কোথায় আছে, তার মানে সাপোজ কৃষ্ণনগর, কত বড় এরিয়া, তো কৃষ্ণনগরের মধ্যে এক জায়গায় জেলখানা আছে, ঠিক এই জড়জগৎটাও কিন্তু চিন্ময় জগতে, তার মানে জড়জগতের মধ্যে একটা জেলখানা, তার মানে এটা হচ্ছে দুর্গ, মানে জড়জগৎ চিন্ময় জগতের মধ্যে এই জড়জগৎটা, সেজন্য ভগবান একাংশেন স্থিত জগৎ, মানে আমার সম্পূর্ণ চিন্ময় জগতের মধ্যে একটু কণা জায়গা, কৃষ্ণনগর কত বড় জায়গা আর জেলখানাটা কতটুকু, একটা মানে সব যদি জায়গা দেখা যায় এক কণার জায়গায় হয়তো জেলখানাটা রয়েছে, তার মানে সেখানে কারা যাবে ভগবান জেনে রেখে দিয়েছেন। ওই যে স্বতন্ত্র জীব অধীন হতে চায় না, স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, তো সরকার এই জেলখানাটাও রেখে দিয়েছে, তো কেউ যখন বাড়িটা ফিরে আসে সে কি আর জেলে যেতে চায়, আর সেখানে যেতে চায় না, কিন্তু সে বুঝতে পারে না জেলে ঢুকে গেছে, তো আমরা বুঝতে না পেরে ঢুকে গেছি, কিন্তু আমরা বাড়িতেই ছিলাম আর জেলে চলে গেছি, কেন না স্বতন্ত্রতা একটু করে নিয়েছি, আমি নিজে একটু ভোগ করব, ভাবো না কেন স্বতন্ত্রতা রয়েছে, আমাদের এরকমই হয়, ও ভোগ করছে আমিও ভোগ করব, কিন্তু সেটা আমরা একটু ভগবানের প্রতি হিংসা করি সবাই, হিংসা, অনেকে দেখবেন কেউ যদি ভালো বাড়ি বানায় তার প্রতি হিংসা হয়, আমিও এরকম বানাবো, তো এরকম হিংসা করে আমরা দ্বন্দ্বের মধ্যে থাকি, দ্বৈত ভাব, এই জন্য আমাদের অধঃপতন হয়, স্বতন্ত্রতা আছে তাই অধঃপতিত হয়ে যায়। কিন্তু এখানে ভগবানের কাছে আমরা যদি ফিরতে চাই তাহলে এখানে বলে দেওয়া হলো, এইখানে থেকেও যদি বারবার জেলের মধ্যে থেকেও কেউ বারবার সে শরণাগত হয়, বারবার তার দুঃখের কথা বলে এবং সেখান থেকে সে ফেরোয়ার জন্য চেষ্টা করে, বারবার সে সারেন্ডার মুড, তার মনোভাবটাকে পোষণ করে, আইন পালন করে যথাযথভাবে ওই জেলের মধ্যেও, তখন সরকার যে তার যে সুপারিনটেন্ডেন্ট কি তাকে রাখবে, যে সারেন্ডার করছে, সব স্বীকার করছে এই ভুলটা, তখন তাকে মুক্ত করে দেবে। তো ভগবানের বহিরঙ্গা শক্তি হচ্ছে মায়া, ওই জেলের দুর্গের সুপারিনটেন্ডেন্ট আমাদেরকে ধরে রাখে, যতদিন আমরা শরণাগত না হচ্ছি, ওটাও ভগবানের শক্তি, সরকারের শক্তি তো জেলে যারা সুপারিনটেন্ডেন্ট হতো সরকারেরই শক্তিমান ব্যক্তি রয়েছে ওখানে, তো সেজন্য আমাদের বুঝার চেষ্টা করতে হবে যে কিভাবে ভগবানের কাছে ফিরতে পারবো, না সেবা ভাব নিয়ে, সেই সেবাটা কিভাবে করতে হবে, এখানে বলা হলো সেবাটা কিভাবে করতে হবে, নিত্য যুক্ত, এখন একটু করব তারপর করব না, এরকম না, নিত্য যুক্ত মানে 24 ঘন্টা ভগবানের সেবাতে যুক্ত থাকতে হবে। যে 24 ঘন্টা না থাকবো তাহলে হবে না। তো সেজন্য এক বিন্দু যদি এখানে সেবাতে বাদ দিয়ে দিই তাহলে আবার এই জগতেই থাকতে হবে। কিন্তু আমাদের 24 ঘন্টা, এই জন্য এখানে বলা হলো সতত যুক্তানাম। সতত মানে 24 ঘন্টা যুক্ত থাকবে। কিভাবে যুক্ত থাকবে? না প্রীতির সহিত প্রীতিপূর্ণ ভাবে সেবা করতে হবে। আপনারা আপনাদের ছেলে মেয়েদের খাওয়ান, বাচ্চাদের, সেখানে যদি প্রীতিপূর্ণ ভাবে না খাওয়ান, মমত্ব বোধ করে যদি না খাওয়ান, ছেলে কিন্তু রোগ হয়ে যায়। এমনি আপনি যেমন তেমন রান্না করে খাওয়ান, যদি প্রীতির সহিত খাওয়াবেন দেখবেন। এই জন্য রান্না, ভগবানের রান্না করতে হয় প্রীতির সহিত। ভক্তদেরকে এই জন্য বলা হয় রান্না করো, কেন ভক্তর মনোভাব ভগবানের প্রতি আসক্ত, ভগবান আমার। এই জন্য যারা রান্না করবে তারা সবসময় যেন জানে যে আমি ভগবান আমার, পুত্র আমার, এরকম ভাবে। তাই সেখানে মন দিয়ে রান্না করে। কিন্তু একটা দাসী রান্না করে আর মা রান্না করে, দুটি পার্থক্য থাকে কিনা? সেজন্য দাসীদের রান্না খেলে বাচ্চাদের পেট খারাপ করে, মায়ের রান্না খেলে পেট খারাপ করে না। মা জানে কিরকম দিতে হবে, কেন মমত্ব বোধ আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে। দাসী টাকা নিয়ে আছে ও, কিন্তু ভাব রয়েছে, বাড়িতে ঝগড়া টগড়া করে এসেছে, আর এখানে একটু চাকর তো দাসী, ওর মন ওরা খাবে, এরকম মন মেন্টালিটিটা খারাপ যে রান্না করছে। আপনারাও দেখবেন আমাদের মধ্যে যে ক্রোধ কাম এই সমস্ত কিছু আসে কেন, খাবার থেকে বেশি ঢুকে যায়। যেন রান্না করতে হয়, এই জন্য ভগবানের রান্নাটা যেন প্রীতিপূর্বক হয়। ভক্তরাও অনেক সময় রেগে রেগে রান্না করছে হয়তো, তখনও সেই প্রসাদ প্রসাদ হয় না, এটাও সাবধান। প্রভুপাদ একবার এক জায়গায় প্রসাদ পেয়েছেন, তো বলে কে রান্না করছে, ওকে ডাকো, তোমার মধ্যে অনেক কামনা বাসনা রয়েছে। তখন ইনকোয়ারি করে দেখা যাচ্ছে প্রচুর কামনা, তুমি রান্না করবে না কাল থেকে বিগ্রহের জন্য। তখন প্রসাদ খেয়ে প্রভুপাদ, উনি শুদ্ধ ভক্ত, বুঝে নিচ্ছেন যে যে রান্না করছে ওখানে অলরেডি তার কামনাটা ঢুকে রয়েছে। তো এই জন্য আমাদের ভোগ রান্না রাধারানীকে সাহায্য করা। রাধারানী কেন নাম হয়েছে জানেন? তিনি এমন প্রীতিযুক্ত কৃষ্ণের প্রতি, সবসময় কৃষ্ণের সুখ বিধান, মমত্ব বোধ, কৃষ্ণ আমার। এই জন্য উনি 50টা চুলি নিয়ে রান্না করেন, দাসীরা সাহায্য করে, উনি সব চুলিতে গিয়ে সবজি টবজি আমান্য করে, কিন্তু উনি প্রত্যেকটার চুলির যে রান্না উনি খুন্তি নাড়েন কৃষ্ণের জন্য, বুঝতে পারছেন? সবাই সাহায্য করে। সেই মনোভাব নিয়ে আমাদের কৃষ্ণের জন্য খুন্তি নাড়তে হবে। রাধারানী এটা করছেন কৃষ্ণের জন্য ভাব। তাহলে ওখানে দেখবেন মশলাপাতি কিছু নাও যদি থাকে সুস্বাদ হয়ে যাবে, খুব সুন্দর গন্ধ আসবে। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা সেই ভাব নিয়ে করি না, কোথাও রান্না করতে যাই, ডাকলো মনটা চঞ্চল, তো সেই জন্য সেই প্রসাদ খেলেও চঞ্চল হয়ে যায়। এই জন্য আপনারা এখানে মাতাজিরা বেশি রাধারানী সেবাতে যুক্ত হয় রান্না করার দিকে, তাহলে আপনাদের ছেলে, আপনাদের স্বামী, আপনারা যাদের ভালোবাসেন ভক্ত, তাহলে তাদের জন্য রান্না কেমন করে করবেন? মমত্ব বুধে প্রীতির সহিত, বুঝতে পারছেন? তাহলে দেখবেন আনন্দ পাবেন। তো এখানে ভক্তি যোগ মানে সব ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবাতে যুক্ত করে দেওয়া। যত প্রকার সেবা আছে সর্বকর্ম বলা হয়েছে, সেই কর্মটা সেবা, আমরা কর্ম বলি। সেই জন্য ভগবানও সেটাকে বলছেন সর্বকর্ম, মানে যে সব কাজ ভক্তি যোগে আমরা সেটাকে সেবা বলি, সেবা করা। তো সেটা কিভাবে করবেন? প্রীতিপূর্বক। আর কিভাবে? 24 ঘন্টা নিত্য যুক্ত হয়ে যদি করবেন, তাহলে ভগবান কি বলছেন, আমি শুদ্ধ বুদ্ধি দিব, শুদ্ধ জ্ঞান, আর যে জ্ঞান তাকে আমার কাছে নিয়ে আসবে, আমার কাছে ফিরে নিয়ে আসবে, জেল থেকে সে মুক্ত হবে। সেজন্য আমাদের এটাই বলা হয়েছে, ভগবান বুদ্ধি দেবেন। একটা সুন্দর উদাহরণ রয়েছে, যেমন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, উনি কোথায় থাকতেন সন্ন্যাস নিয়ে, কেউ জানে? পুরী ধামে। তো মহাপ্রভু পুরীতে কত বছর ছিলেন? 24 বছর। আঠারো বছর, ছয় বছর গমনাগমন করেছেন পরিভ্রমণ, আঠারো বছর কন্টিনিউ ছিলেন আর ছয় বছর পরিভ্রমণ করেছেন। কিন্তু কোথায় থাকতেন? গম্ভীরা। গম্ভীরা একটা ছোট্ট জায়গা, খুব ছোট্ট ঘর, তবে একটু মাত্র শোয়া যাবে, একটু এতটা বেশি নাড়াচড়া করা যাবে না। তো এইরকম ছোট্ট একটা জায়গায় মহাপ্রভু থাকতেন। আর তার সেবক ছিলেন কে? গোবিন্দ। কি নাম? মহাপ্রভু সেবক ছিলেন গোবিন্দ। তো এই গোবিন্দকে তার গুরুদেব ঈশ্বরপুরী পাঠিয়েছিলেন। ঈশ্বরপুরীর শিষ্য আছেন গোবিন্দ, মহাপ্রভু ঈশ্বরপুরীর শিষ্য। সেই জন্য মহাপ্রভু পাঠিয়ে ঈশ্বরপুরী বলেছিলেন, তুমি চৈতন্য দেবের সেবা করবে। সেই জন্য চৈতন্য দেবের সেবা করার জন্য গুরুর নির্দেশে তার গুরু ভাইয়ের সেবা করতে তিনি অঙ্গীকার করেছিলেন। আর কিরকম সেবা করতেন? এই যে এরকম বলছেন কৃষ্ণ, সতত মানে চব্বিশ ঘন্টা মহাপ্রভুর চিন্তাতে বিভোর থাকতেন। মহাপ্রভু কি খেতে ভালোবাসেন, কি করতে ভালোবাসেন, সব রকম চেষ্টা। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে ওনার চিন্তা হতো যে মহাপ্রভুকে একটু বিশ্রাম দিব, পাদ সম্বাহন করব, পাদ মেসেজ করে দিব। এটা প্রতিদিন গোবিন্দ মহাপ্রভুকে ভোজন করিয়ে প্রসাদ সেবা করানোর পরে আর তিনি পাদ সেবা করে দিতেন। কিন্তু একদিন মহাপ্রভু ভাবছেন যে গোবিন্দর যে আমার সেবা করছে ওর কিরকম মনোভাব, সত্যিকারে কি আমার সেবা করার প্রতি তার মনোভাব আছে? তো ভগবান অনেক সময় পরীক্ষা করেন, আমরা কেমন সেবক, একটু বাধা এলে কি আমরা ছেড়ে দিই? সেই জন্য সেটা পরীক্ষা করেন ভগবান। তাই সেটা আমরা না জেনে অনেক সময় ভক্তি লাইন থেকে বিচ্যুত ঘটে যায়, চলে যায় আর উৎসাহ দেখায় না। তো গোবিন্দ কে পরীক্ষা মহাপ্রভু করছেন আমাদের জন্য, আমরা কেমন সেবক, আমাদের নিষ্ঠাটা কোথায়, হ্যাঁ সেটা দেখানোর জন্য। তখন গোবিন্দ মহাপ্রভু ভোজন করালেন, তারপরে মহাপ্রভু ভিতরে গিয়ে বিশ্রাম করেন। ওই দিন মহাপ্রভু কি করেছেন না, ওই যে গেটটা আছে ওই গেটেই শুয়ে পড়েছেন। গেটে শুয়ে পড়লে পাটা অর্ধেক এদিকে আছে, মাঝখানে গন্ডিটা আর মাথাটা এদিকে আছে। তাহলে গোবিন্দ ভিতরে পাদ সেবা করতে ঢুকতে পারবে? আপনারা বলুন, ঢুকা যাবে না। তাহলে মহাপ্রভু কত বড় একটা পরীক্ষা দেখুন, যে দৈনিক পাদ সেবা করে আজ আমি ওর পাদ সেবা থেকে বঞ্চিত করব, কিন্তু আমি দেখব ও কিরকম পাদ সেবা করে আজকে। মহাপ্রভু এরকম পরীক্ষা করছেন। সেই মহাপ্রভু নিজে এখানে বলেছেন যে আমার সতত সেবা করে কৃষ্ণ রূপে, আমি তাকে এমন বুদ্ধি দিব সে আমার কাছে আবার চলে আসবে। তার মানে কিরকম এটা সূক্ষ্ম বিচার, এইসব আমাদের করতে হবে। যেন মহাপ্রভু তো সেরকম শুয়ে আছেন, আর গোবিন্দ সঙ্গে সঙ্গে এসে দেখছে মহাপ্রভু শুয়ে পড়েছেন, গেটের কাছে শুয়ে পড়েছেন। তখন গোবিন্দ এসে বললেন, মহাপ্রভু আপনি একটু ভিতর দিকে সরে যান, আমি আপনার পাদ সেবা করবো। গোবিন্দ, তুমি আজকে আমাকে এত ভোজন করিয়েছ, আমি আর গেটে ভিতরে যাওয়ারও সুযোগ পাইনি, তাই এখানে শুয়ে পড়ি, তোমার সেবা করার ইচ্ছা থাকলে করো, আর গিয়ে প্রসাদ খেয়ে নাও। নাহলে আমাদের যদি এরকম সুযোগ আসে আমরা কি করি? যাক আজকে বাঁচলাম, হ্যাঁ একটা সেবা থেকে, যাক আজকে দিব্যি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ি। আমরা এরকম ভেবে নিব কিনা, আমরা করি কিনা? তার মানে সেবাটা ওই রকম নয়, সেবাটা হচ্ছে প্রীতি মমত্ব যদি বোধ থাকে, হ্যাঁ তাহলে কেমন করতে হবে সেই ভগবানের যদি আমি সত্যিকারের নিত্য করে থাকি, একদম ঐকান্তিক ভাবে করে থাকি, নিষ্ঠা নিয়ে করে থাকি, ভগবান বলছেন সতত করে থাকি চব্বিশ ঘন্টা, কিন্তু আমাকে ভগবানই বুদ্ধি দিবেন। তো গোবিন্দর মাথায় কৃষ্ণ প্রভু আপনি আমার আজকে পরীক্ষা করছেন, আমাকে আপনার সেবা থেকে বঞ্চিত করছেন, আমি প্রতিদিন আপনার সেবা করে আসছি, আজকে আপনি বঞ্চিত করছেন, উনি খেদ করছেন, অনুশোচনা করছেন। হঠাৎ করে বুদ্ধি এসছে, উত্তরীয় বস্ত্র ছিল, তো উত্তরীয় বস্ত্র কি করেছেন মহাপ্রভু, উপরে গায়ে ব্রিজ বানিয়ে দিয়েছে, ঢেকে দিয়েছে, তো ব্রিজের উপর দিয়ে যে কেউ চলে যেতে পারে। তো উনি এই দাদা আমি বুদ্ধিযুগম, বুদ্ধি চলে এলো, উত্তরীয় বস্ত্র তো ঢেকে দিয়ে উপর দিয়ে ডিঙ্গিয়ে চলে এলেন, তারপরে উত্তরীয় বস্ত্র আবার নিয়ে নিলেন, নিয়ে গিয়ে পাদ সেবা করতে লাগলেন। তো মহাপ্রভু বহু সময়ের পরে জেগে দেখছেন গোবিন্দ তো প্রতিদিন পাদ সেবা করে, আমি যখন শুয়ে যাই আবার তখন গিয়ে ভোজন করে প্রসাদ, কিন্তু আজকে আর ওইখানেই রয়েছে। মহাপ্রভু কি ব্যাপার, আজ তুমি এখনো পাদ সেবা করছো, তুমি এখনো ভোজন করনি, আমি কি করে যাব সেখানে? দেখুন নিজের জন্য যাচ্ছে না, ভগবানের জন্য ডিঙ্গিয়ে এসেছে আর নিজের জন্য যাচ্ছে না, এটাই প্রমাণ করছে। তো নিজের জন্য উনি যাচ্ছে না কিন্তু ভগবানের সেবা করে যাচ্ছে। কেন তুমি এলে কি করে, সেভাবে যাও যে প্রভু আপনার সেবা করতে আমি আপনাকে ডিঙ্গে এসেছি, তা আমি আমার নিজের জন্য কি করে আমি আপনাকে ডিঙ্গে যেতে পারি? তো এটাই, কখনো এরকম ভগবত ভক্ত উন্নত স্তরে ভগবান এরকম যদি সতত যুক্ত থাকে ভগবান এরকম বুদ্ধি দিয়ে দেবেন, কখনো কখনো সে খুব সুন্দরভাবে ভগবানের সেবা থেকে বঞ্চিত হবে না, করতে পারবে। কিন্তু আমরা যেহেতু সতত যুক্ত নেই তাই জন্য আমরা কোনো সেবা ফাঁকি দেই, হ্যাঁ কোনো সেবা এলে, যেমন গুরুদেব বলেছেন তোমরা সবাই দীক্ষা নিয়ে সংকল্প করছ নামহট প্রচার করবে, কিন্তু আমরা নামহট প্রচারে সাহায্য করি না, সংকল্পটা ভঙ্গ হয়ে যায়। আমার দায়িত্ব নিব একজন দুইজনকে পাঁচজন দশজনকে একটা জায়গায়, সে গ্রহণ করুক না করুক আমি বসবো, দুইজন তিনজন পাঁচজনকে নিয়েও বসবো, গুরুদেবের আদেশ, কেউ গ্রহণ করছে না দেখে নিরুৎসাহিত হবে না। ভক্তি সিদ্ধান্ত স্বরূপ ঠাকুর প্রভুপাদ বলছেন কেউ আসছে না দেখেও নিরুৎসাহিত হবে না, আমার কর্তব্য যে আমার বাড়ি বাড়ি যাব, কেউ আমাকে গালিও দিবে, আমরা যখন যাই মাঝে মাঝে গালিও দেয়, আবার কেউ ভালোও বাসে। তো এই জড় জগতে এরকমই ভালো আছে খারাপ আছে। তো ভক্ত এই দ্বন্দ্বের ঊর্ধ্বে, ভক্ত কি এই দ্বন্দ্বের মানে ভালো আর মন্দের ঊর্ধ্বে, কি করে হবেন এটা? আমরা ভক্ত হচ্ছি এই দ্বন্দ্বের ঊর্ধ্বে কি করে যাবেন, কি করে যাবেন? গীতায় কৃষ্ণ বলেছেন পুণ্যকর্মানাম, হ্যাঁ পুণ্যকর্ম হলে পাপ থেকে মুক্ত হবে, পাপকর্ম থাকলে দ্বন্দ্ব হবে। যদি আমরা কিছু পাপকর্ম করি, গুরুর আদেশের উল্লঙ্ঘন করি, পাপ করি, আমরা যদি মৎস্য মাংস ভোজন করি, নেশা করি, দ্রুত ক্রীড়া করি, জুয়া খেলি, অবৈধ ক্রীড়া করি, তাহলে আমাদের দ্বন্দ্ব হবে জগতে, পরস্পর মধ্যে দ্বন্দ্ব হবে, শত্রু মিত্র ভাব আসবে, ধনী গরিব ভাব আসবে, সুখী দুঃখী এরকম ভাব আসবে, এই যে হচ্ছে। সেজন্য কৃষ্ণ জানিয়ে দিলেন যে যতদিন তুমি পাপ থেকে মুক্ত না হচ্ছ আর দ্বন্দ্ব আর মোহ থেকে মুক্ত না হচ্ছ, তুমি আমাকে বুঝতে পারবে না, আমার কাছে আসতে পারবে না। হ্যাঁ, তো সেজন্য আমরা কি করে যাব এই দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হব? কেউ আমাকে বকা দিল, কেউ আমাকে আলিঙ্গন করলো, এটা দ্বন্দ্ব মধ্যে আছে, কিন্তু আমাকে গালি দিক আর ভালোবাসুক আমি যাব। একটা ভক্ত আমরা বললাম যান গুরুদেব বলছেন গীতা বিতরণ করতে, বিতরণ করুন, তো গিয়েছে ফার্স্ট গিয়ে অনেক গীতা বিতরণ করেছে, তারপরে আরেক জায়গায় গিয়েছে সেখানে লোক গালাগালি করছে, বিজনেস করছিস এসব অনেক কিছু বলছে, ইস্কনের দালালি করছো? তো ওরা বুঝতে পারে না, কনিষ্ঠ ভক্ত, তুমি না আমি আর যাব না। তো এটা অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু যখন আমরা বুঝব যে না এই জড় জগৎ হচ্ছে দ্বন্দ্ব মোহ এই সব রয়েছে, দ্বৈত ভাব রয়েছে, কেউ ভালোবাসবে, তখন বিচার করা উচিত বুদ্ধি দিয়ে, আরে ওই লোকগুলি তো আমাকে ভালোবেসে কত সুন্দর আদর করে গীতা নিয়েছে, আর একজন আমাকে হয়তো গালি দিল, তো বহু লোককে তো আমি গীতা দিয়েছি, একজন গালি দিল, তাহলে আমি ওইটার প্রতি কেন আসক্ত হবো? আমার গুরুর নির্দেশ গীতা আমি দেবো, সে না গ্রহণ করলো, না গ্রহণ করলো, আমি অন্যের কাছে যাব। আমি জানি আমি 84 সালে শিলিগুড়িতে ছিলাম, তো ওখানে গ্রন্থ বিতরণ করতাম, তখন লোকেরা কেউ এইসব পছন্দ করতো না, গালাগালি বেশি করতো, হ্যাঁ ইস্কন নাম শুনলে তারা গালাগালি করতো, বলছে বিদেশি চর, সাহেবদের চামচা, কত কি বলতো, তো এইগুলি বলতো সব। কিন্তু আমরা তখন খুব লাজুকেও ছিলাম যখন বাড়িতে ছিলাম, কিন্তু এখন মন্দিরে এসে গুরুদেব বলছেন সবাইয়ের কাছে যেতে হবে, সবাইয়ের কাছে পৌঁছাতে হবে, কে নিবে কে নিবে না ওইসব চিন্তা নেই। তো আমি দেখছি অন্য ভক্ত যাচ্ছে, তাহলে আমিও যাই, কে গ্রহণ করে, কেউ আবার গালি দিচ্ছে, হ্যাঁ তো দোকানে গেলে প্রতিটা দোকানে এ নিবে কি না এরকম কিন্তু ভাব নেই, নিক নয় নিক, আমার কর্তব্য গুরু সেবা, কৃষ্ণের ইচ্ছা পূর্তি। কৃষ্ণ বলেছেন যে সবাইকে আমার জ্ঞান বিতরণ কর। তো নিক না নিক, প্রথম তো যাই, সে নিবে না নিবে না, তাকে দিব না, অন্যের কাছে যাব, এই ভাবনা আমরা করতাম। তখন তো গীতার দাম মাত্র 15 টাকা ছিল, ভগবৎ দর্শন মাত্র 50 পয়সা ছিল। তো সেই 15 টাকার গীতাও নিতে পারত, নিত না, 50 পয়সার ভগবৎ দর্শনও নিত না। এখন তো 250 টাকা গীতা আছে, 170 টাকা গীতা আছে, না 300 টাকা গীতা, সেটাই বেশি লোক বলে ওই গীতাটা দিন। কি করে সম্ভব হলো? এখন এখন লোকেরা বুঝছে, আপনাদের সঙ্গ লাভ করে, আপনারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, হরি কথা বলছেন, তাদের দ্বন্দ্বের মোহটা মুক্ত করাচ্ছেন, কি করে? প্রসাদ দিয়ে। প্রভাত বলছেন দ্বন্দ্বমোহ পাপ থেকে মুক্ত হবে কখন? না প্রসাদ ভক্ত সঙ্গে গ্রহণ করলে। যেমন এখানে আয়োজন করা হয়েছে প্রেমানন্দ নিত্যানন্দ প্রভু বাসভবনে, প্রসাদ হরি কথা ভক্ত সঙ্গে যদি শোনা হবে, প্রসাদ সেবা হবে, তাহলে কি হবে? এই পুণ্যটা আমার দ্বন্দ্ব মোহ আর সব পাপ থেকে মুক্ত করে দেবে। যখন আমি প্রসাদ খেতে থাকবো, স্বাদ পেয়ে যাবো, একদিন ভক্ত কথা শুনতে শুনতে স্বাদ পেয়ে যাব, ওই যে মৎস্য মাংস ভোজনটা তখন গন্ধ আসবে, একদিন চলে যাবে। সেজন্য অভ্যাস করতে হবে পুণ্যটাকে বাড়ানোর জন্য। এই ভক্ত সঙ্গে ভগবত প্রসাদ খাওয়া, ভক্ত সঙ্গে ভগবানের কথা শোনা, ভক্ত সঙ্গে হরিনাম জপ কীর্তন করা, এটাকে যত বাড়াবেন আস্তে আস্তে ওই খারাপ জিনিসটা চলে যাবে। সেই জন্য গীতায় কৃষ্ণ বলেছেন যে আমরা যখন উচ্চ স্বাদ পাব, নিম্ন স্বাদটা আপনার থেকে চলে যাবে। যেহেতু আমরা উচ্চ স্বাদের প্রতি বাড়াচ্ছি না, সেজন্য আমাকে সেটা চেষ্টা করতে হবে। এই স্বতন্ত্রতাটা যে জীবের আছে ক্ষুদ্র, ওইটাকে কৃষ্ণ সেবার দিকে বাড়াতে হবে, ওই স্বতন্ত্রতা। জড়জাগতিক বিষয়ের দিকে, মায়ার দিকে, এই দুর্গের দিকে স্বতন্ত্রতাকে বাড়ালেই কষ্ট পাবেন। তো সেজন্য আমরা ভগবত ভক্তি সেবার দিকে স্বতন্ত্রতা বাড়াবো, মানে ভক্তি সমুদ্রের দিকে, তাহলে সেখানে আমরা ফিরে যেতে পারবো। আর সেই আনন্দ যে এত আনন্দ, তখন সে বুঝতে পারে যে না, জড়জগৎ দুঃখ সম্বন্ধে তো আমি জেনে এসেছি, আর আমি যাব না। নিজের গৃহে ফিরে গেলে জড়জগতের দুঃখের কথা, যেমন পথিক ভাগবত একটা শ্লোক আছে, আপনারা সাপোজ যাচ্ছেন কলকাতা, কোনো বিজনেস করা আছে, কলকাতা থেকে বাজার করতে যাচ্ছেন, রাস্তাঘাটে ট্রেনে বাসে কষ্ট আছে কিনা বলুন, খাওয়া দাওয়া কষ্ট আছে কিনা বলুন। তো এটা ঠিক জড়জগতের মতো কষ্ট, কিন্তু বিজনেসের জন্য আপনাকে যেতে হচ্ছে, ওই সব জায়গা থেকে সব কিছু আনতে হচ্ছে। কিন্তু এই বাড়িতে ফিরে এলেন, বহু ক্লান্ত পরিশ্রম করে বাড়িতে চলে এলেন, বাড়িতে যেই ঢুকে গেলেন, তখন ওই যে সব পরিশ্রম হয়েছিল ওগুলো আর মনে হবে? বাড়িতে চলে এলে আর মনে কোনো রকম, তখন ওইটাকে আর যেতে ইচ্ছা করবে? আর যেতে ইচ্ছা করবে না, আমি আর যাব না, তো এইরকমই। তো সেজন্য আমাদের সতত যুক্ত হলে সে কখনো আর, আবার কখনো কখনো কোনো ভক্ত সেই চিন্ময় জগৎ থেকে জড়জগতে আসেন আমাদের মতো বদ্ধজীবকে বুঝানোর জন্য, বুঝানোর জন্য, আমাদেরকে বুঝিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন। আবার কেউ কেউ স্বতন্ত্রতা হাসল করার জন্য, যেমন মায়াপুরে আপনারা যাচ্ছেন, কেউ একদম থেকেই যাচ্ছে ব্রহ্মচারী সন্ন্যাস হয়ে সারা জীবন, কেউ আবার আমরা দেখি নতুন ভক্ত হয়ে 1-2 মাস পরে তারা একটু ভোগের প্রবণতা জাগে, না এখানে এইসব পাচ্ছি না, আহ এখানে থাকবে না, চলে গেল, সে আবার চলে যায়, ঠিক ওই রকমই। তো সেজন্য আমরা যদি গ্রহণ করে নেই, একবার আর আসবে না। ইন্দ্র এরকম হয়েছিল, ইন্দ্র সেই রকম কি হয়েছিল একবার, ইন্দ্র তো ভোগী, খুব ভোগ করার বাসনা প্রচুর, তো ইন্দ্র পদ পাওয়া যায় না সাধারণত। ইন্দ্র পদ কে পায়? অনেক এই জড়জাগতিক কিছু পুণ্য রয়েছে, আমি যে পুণ্যের কথা এত পর্যন্ত বলছিলাম, ভগবানের সেবার কথা, ওটা নিত্য, ভগবানের ভক্ত সঙ্গে নাম করা, ভগবানের ভক্ত সঙ্গে প্রসাদ সেবা করা, ভগবানের সাথে ভক্ত সঙ্গে না কীর্তন করা, এগুলা পুণ্য হচ্ছে ভগবত ভক্তি। আর এই জড়জগতে স্কুল কলেজ তৈরি করে দেওয়া, গরিব লোকদেরকে খেতে দেওয়া, এমনি ভাত ডাল ঔষধ দেওয়া, এইটা একটা পুণ্য, ওটা স্বর্গ সুখ হয়। হয়তো ধনী ঘরে জন্ম হওয়া যায়, দেখতে সুন্দর হওয়া যাবে, কিন্তু ওই সব অনিত্য, এখানে বুঝতে হবে, ভক্তি জীবনে এলে এটা বুঝা যায়। তো দেখছে কেউ একটা মেয়ে খুব সুন্দর দেখতে, কিন্তু হঠাৎ করে কেউ এসে অ্যাসিড ছিড়ে দিল মুখে, তখন মুখটা পুড়ে গেল, আর সুন্দর নেই। তাহলে জগৎ তো এইরকমই, আর রোগ হয়ে গেল তো অসুন্দর। প্রভুপাদ একটা লিকুইড বিউটি একটা গল্প বলেছিলেন, লিকুইড বিউটি। কি রকম গল্প ছিল না, একটা ছেলে হাঁটতে হাঁটতে দেখছে একটা সুন্দরী মেয়ে হাঁটছে, তখন ও ভাবলো ওই মেয়েটাকে আমি চাই, তো পিছিয়ে যাচ্ছে। যেতে যেতে ওকে কাছে গিয়ে বলছে, তোমার সান্নিধ্য পেতে আমি আশা করি। তখন মেয়েটা খুব বুদ্ধিমতী ছিল, বলে দেখো আমার সান্নিধ্য পেতে গেলে আজ নয়, 7 দিন পরে আসতে হবে। তো কোথায়, তুমি নির্ধারণ করে দাও জায়গা। তখন বলে দিল, ওই যে অমুক জায়গা গাছটা আছে, ওই গাছের গোড়ায় নিভৃত জায়গা, তো ওখানে তুমি আসবে। তো মেয়েটা গিয়েই একটা বিষাক্ত ট্যাবলেট খেয়ে নিল, খাওয়ার পরে ওর ডায়রিয়া হয়ে গেল, কত কিছু শরীর থেকে বেরিয়ে গেল, বমি টুমি হয়ে গেল। তো যখনই ডায়রিয়া হয়ে যাবে, বমি হয়ে যাবে, এত সুন্দর শরীর কালো হয়ে যাবে কিনা, একদম চকটক সব বসে যাবে, কত কিছু হয়ে যাবে, একদম দুর্বল হয়ে গেল মেয়েটা। আর ঠিক 7 দিন পরে ওখানে গিয়ে বসে আছে, ওই ছেলেটা এসছে, তখন ওকেই জিজ্ঞাস করছে, তুমি কি জানো একটা সুন্দরী মেয়ে এখানে আমার জন্য অপেক্ষা করবে বলেছিল। তাহলে দেখুন কিরকম ছেলে, বিয়ে করবে মেয়েটাকেও চিনতে পারছে না, তাহলে তাকে রক্ষা করবে কি করে, ভরণ পোষণ দিবে কি করে, এখনই চিনতে পারছে না, তাহলে ভগবানকে দেখবে ভগবানকে চিনবে কি করে। তো এটাই হচ্ছে সমস্যা। তখন ওই মেয়েটা বললো, হ্যাঁ আমি চিনি ওই মেয়েটাকে, ও আপনি ওই মেয়েটার সৌন্দর্যের প্রতি আসক্ত নাকি? বলছে হ্যাঁ আমি ওর রূপের প্রতি খুব আসক্ত। আচ্ছা আসুন, ওই মেয়েটার সমস্ত সৌন্দর্য, তার রস যৌলস সব কিছু আপনি ভোগ করতে চাইছেন। বলছে হ্যাঁ আসুন। তো একটু ভিতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে ও কি করেছিল না, বুমিটা মলটা পেচ্ছাপটা শরীর থেকে যা যা বেরিয়েছিল সব আলাদা আলাদা পাত্রে রেখেছিল, মাটির পাত্রতে, ওইখানে আলাদা জায়গায় রেখে দিয়েছে। বলছে ওই মেয়েটি আমি আমার সৌন্দর্য রূপের যৌলস যা আপনি ভোগ করতে চেয়েছিলেন সেই সব রসগুলো এই পাত্রে আছে, আপনি খেয়ে নিন, ভোগ করুন। কেউ করবে? সেটা একটা রক্ত মাংস স্থলী, এটা উপলব্ধি নেই, রূপটা আজকে আছে কালকে থাকবে না, আমরা জানি না, আমরা ওইটার প্রতি আসক্ত হয়ে পিছিয়ে দৌড়াচ্ছি। সেই জন্য এই সব জিনিস অনিত্য। তো সেজন্য ইন্দ্র পদ পেয়ে পাওয়া যায়, জাগতিক পুণ্যকর্ম করে, যেমন বললাম সুন্দর রূপ পাওয়া যাবে, ধনী টাকা পয়সা হওয়া যাবে, আর কিন্তু আবার গরিবই হয়ে যায়। তো এই বুদ্ধি রাখতে হবে, মনুষ্য দেহতে এই বুদ্ধি রাখতে হবে। ও দেখছিলাম এই বিল্ডিং টিল্ডিং বানালো, আবার দেখছি সব চলে গেল, কর্মে নেই, সময় এসে সব চলে গেল। তো এই জ্ঞানটা যতদিন মনুষ্য জীবনে কেউ উপলব্ধি না করবে, আজ ধনী কাল গরিব হয়ে যাবে। তো সেজন্য ইন্দ্র এরকম পুণ্যকর্ম করে, বহু তীর্থ পরিভ্রমণ করা, বর্ণাশ্রম ধর্ম সঠিকভাবে পালন করা মাধ্যমে, বহু তীর্থ নদীতে স্নান করা মাধ্যমে পুণ্য সঞ্চয় হয়, দান ধ্যানের মধ্যে পুণ্য সঞ্চয় হয়, আর যার ফলে ইন্দ্রপদ ব্রহ্মপদ পাওয়া যায়, স্বর্গলোকে থাকা যায়। কিন্তু ওইগুলি ক্ষীণ পুণ্যে মর্ত্য লোক বিশন্তি, আবার ওটা নষ্ট হয়ে যাবে পুণ্য, সে ইন্দ্রপদ থেকেও চলে যাবে। একবার ইন্দ্র সে স্বর্গরাজ্যে বসে আছে, সব দেবতাদের নিয়ে বসে আছে, নৃত্য হচ্ছে, অপ্সরারা নাচছে, উপভোগ করছে নৃত্য দর্শন। ইন্দ্র হঠাৎ দেখছে যে একজন খুব সুন্দর দেখতে সুপুরুষ, দেখতে সুন্দর, আর ইন্দ্র দেখছে নৃত্য গীতে দর্শন করে মজগুল ছিল সব দেবতাদের নিয়ে, কিন্তু হঠাৎ করে দেখছে মৃদঙ্গ ভেরি সব কিছু বাজছে, আর একজনকে সুন্দর চামর পাখা ব্যজন করে, একটা সুন্দর ছত্র ধারণ করে, দিব্য দেখতে জ্যোতির্ময় ব্যক্তি, আর কয়েকজন দিব্য ব্যক্তি পুরুষ তাকে পাখা করে গান করতে করতে মৃদঙ্গ মদিরা বাজিয়ে ইন্দ্র লুকে ঢুকে পড়েছে। ইন্দ্র যেই দেখেছে সঙ্গে সঙ্গে ওর মাথা থেকে মুকুটটা পড়ে গেছে। তখন ইন্দ্র বুঝতে পেরেছে, মানে ইন্দ্রের মাথা থেকে মুকুট পড়ে গেলেই তার ওই দিনে ইন্দ্রের লোকের রাজত্ব কাল সমাপ্ত, দীর্ঘ পুণ্যকর্ম ওই দিন শেষ, আবার তাকে আসতে হবে। তখন ও খুব দুঃখ পেল যে এত সুন্দর রত্ন সিংহাসন ছাড়তে হচ্ছে আজকে। তখন উনি সঙ্গে সঙ্গে চলে গেল, এই ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্র আছে যেখানে বিষ্ণু থাকেন আমাদেরকে এখান থেকে কিছু পরিচালনা করতে, এই জড়জগৎকে। এই জড়জগতের মধ্যে ভগবান শ্বেতদ্বীপ নামক ক্ষীর সমুদ্রে সেখানে অবস্থান করছেন, দেবতারা সেখানে যেতে পারে। হ্যাঁ, সেখানে গিয়ে ইন্দ্র ক্ষীরোদকশায় বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেক দেহের আছে আত্মা, পরমাত্মা ভগবান তিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তো সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু তার কাছে গিয়ে বলছে, প্রভু আপনি অত অবিচার করলেন আমার প্রতি। বলে কি অবিচার করলাম? না, ওই ব্যক্তি যে ঢুকলো স্বর্গরাজ্যে ওর কোনো পুণ্যকর্ম নেই। তেমনি ইন্দ্র বুঝেছিল দান ধ্যান জাগতিকভাবে স্কুল কলেজ বানিয়ে দেওয়া, হসপিটাল করা, বহু পবিত্র নদীতে স্নান করার মাধ্যমে যে পুণ্য সঞ্চয় হয় সেটা নিত্য ভেবেছিল, কিন্তু ওইটা যে নিত্য নয়, এটা জড়, অনিত্য নষ্ট হয়ে যাবে, সেটা ইন্দ্রের জ্ঞান ছিল না। তখন সঙ্গে সঙ্গে ভগবান বললেন, ইন্দ্র ওই যে ব্যক্তিটা গেছে ওকে ওই সমস্ত পুণ্য সঞ্চয় করে তোমার ইন্দ্রপদ লাভ করতে হয় না, ও আমার ভক্ত, ও ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় পড়ে সে আমার সেবা করে ভক্তি লাভ করেছে, অতএব তোমার পদের প্রতি ও আসক্ত নয়, কিন্তু এই স্বর্গরাজ্য পরিচালনা করতে তো হবে, তোমার পুণ্য সমাপ্ত হওয়ার ফলে তোমার পদটা আজ শেষ, কিন্তু একটা উপযুক্ত ইন্দ্রপদ পাওয়ার লোক আমি খুঁজে পাইনি, তাই আমার ভক্তকে এখানে পাঠিয়েছি, সে তাকে এইসব পুণ্য সঞ্চয় করতে হয় না। তখন ইন্দ্র মাথায় ঢুকে গেল, তাহলে আমি অত পরিশ্রম করে কত দান, কত নদীতে পরিভ্রমণ স্নান কত কিছু করেছি, স্কুল কলেজ কত কিছু বানিয়ে, কত একশো জন্ম বর্ণাশ্রম ধর্ম পালন করে তারপরে ইন্দ্রপদ পেলাম, আর এ কিনা গীতা পড়ে ভগবানের সেবা করেই তার সেই পুণ্যটা এত বড় পুণ্য সে আমার পদটা নিল, আমিও করব এইটাই। ইন্দ্র এটা জেনে ভগবান থেকে, এই জন্য আমরা গীতা ভাগবত পড়ি সাধু সঙ্গে শুনি, তারপরে আমরা ওই লৌকিক শ্রদ্ধা করতে গিয়ে একদিন শাস্ত্রীয় শ্রদ্ধাতে পর্যবসিত হয়ে যাবে। তো ইন্দ্র যখন গ্রহণ করে নিল, সঙ্গে সঙ্গে গোদাবরী তীরে গিয়ে বিষ্ণু মন্দিরে দেখছে এক ব্রাহ্মণ অষ্টাদশ অধ্যায় গীতা পাঠ করছে, আর ইন্দ্র ব্রাহ্মণ বেশে গিয়ে ওখানে শুনছে, শুনতে 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 ওর আয়ত্ত হয়ে গেল। তখন আয়ত্ত হয়ে যাওয়ার পরে ও তখন বৈকুণ্ঠে চলে গেল। তো বৈকুণ্ঠে সেখানে আনন্দে রয়েছে, ভগবান বিষ্ণু একদিন ইন্দ্রর কাছে গিয়েছেন, বলে ইন্দ্র আবার তুমি স্বর্গরাজ্যে যাও, তুমি ওখানে গিয়ে আবার শাসন করো। বলছে প্রভু আমার প্রতি অবিচার করছো। আরে তখন অবিচার বলছে, আবার আজকে অবিচার বলছো? বলছে না আমি আর যাব না। বলে কেন? না না, ওই সব দায়িত্ব ওগুলা আমি আর পেতে চাই না। যে এইরকম ইন্দ্রের মতো কেউ যদি পূর্ণভাবে উপলব্ধি করতে পারে সে আর ওই জড়জগৎ রূপক জেলখানায় আর যেতে চাইবে না, আবার কেউ বুঝতে পারবে না, তার স্বতন্ত্রতা রয়েছে, তো সেখানে সে আবার এই জড়জগতে আসবে। আর যখন স্বতন্ত্রতা একদম ভগবানের নির্দেশ অনুসারে, না আমি এইখানেই থাকবো, ব্যাস থেকে গেল, আর তাকে আসতে হবে না, জগৎগতন নিবর্তন্ত তাকে আর ফিরতে হবে না, কিন্তু সেই অনুস্বতন্ত্রতা যেন অসৎ ব্যবহার করবে হ্যাঁ, তখন তার কি হবে? আবার ওইখানে আসতে হবে, আবার ফেরতে হবে, আবার আসতে হবে, এরকম। তো সেজন্য আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করুন সতত যুক্তানাম হওয়ার জন্য, ২৪ ঘন্টা ভগবানের সেবা কি করে করবেন প্রভুপাদ শিখিয়ে দিয়েছেন। আমরা রান্না করব কৃষ্ণের জন্য, আমরা ছেলে মেয়েদেরকে দেখবো এরা ভগবানের দাস দাসী, সেই জ্ঞান নিয়ে দেখতে হবে, প্রসাদ খাওয়াবো, কেন ভগবানের দাস দাসী, ছেলে মেয়েকে এরকম লালন পালন করবো না, ও হৃষ্টপুষ্ট হবে, মদ্য মাংস এইসব খাওয়াবো না, মাছ মাংস বাবা মাকে উপলব্ধি করতে হবে। এটা হসপিটালে কতজন লোক মৎস্য মাংস ভুজি আছে আগে বিচার করতে হবে, 99.9% মৎস্য মাংস ভুজি রোগী হচ্ছে হসপিটালে, তাহলে আমি আমার ছেলে মেয়েকে মৎস্য মাংস কেন খাওয়াবো? মৎস্য মাংস যদি রোগ মুক্ত করাতো বা শরীর সুস্থ রাখতো তাহলে হসপিটালে কেন এত লোক? তাই বুদ্ধিমান বাবা মা হতে হবে, তো সেজন্য ছেলে মেয়েকে প্রসাদ খাওয়াবে। আমি বুঝেছি এটা ভালো, তো ছেলে মেয়েকে ভালো জিনিস দিব না কেন? মেদিনীপুরে একটা সহজিয়া ভক্ত ছিল, স্বামী স্ত্রী আগে দীক্ষা নিয়েছিল, কিন্তু আমাদের ইসকন নামহট্ট প্রচারের ফলে একটা ভক্ত প্রচার করতে গিয়েছে, তখন ও শুনলো যে গীতা ভাগবতের কথা শুনে তার ভালো লেগেছে, তখন যে আমার গুরুদেব তো এইসব শিখায়নি, আমরা তো মাছ মাংস খেয়েছি, দীক্ষা হয়ে গেছে, সব হয়ে গেছে। তখন ইসকন ভক্তদের কথা শুনে গীতা পড়ে, তখন ওখানে ভক্তরা রান্না করে ভোগ লাগিয়ে খাওয়ালো। তারপরে ও বললো তাহলে আমরা করতে পারি না? বলছে হ্যাঁ, কি আমরা এই গুরু যে নিয়েছি? বলছে তুমি আগে ভজন করো, আচরণ করো, বুঝো, তারপরে সেটা উপলব্ধি করবে, তোমার দীক্ষা হয়েছে না হয়েছে তখন বুঝবে। তখন ওই মাতাজি স্বামী স্ত্রী তারা কি করলো, না গীতা ভাগবত অধ্যয়ন করা, ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়া, হ্যাঁ এই সমস্ত শুরু করে দিল, জপ করা। তখন ছেলে মেয়েদেরকেও প্রসাদ খাওয়াছে, ভক্ত থেকে শুনেছে। কিন্তু ওই মাতাজির মা এসছে, মা এসে বলছে তোরা খাবি খাবি, তোর সব ছিল ছোট বাচ্চাদের মারার চেষ্টা করছিস, হ্যাঁ নর শরীরে শক্তি থাকবে না, বাচ্চাগুলো একটু কথা বলতে পারে, তোর মা খুব বকাবকনি করছে, শুরু করে দিয়েছে। হ্যাঁ তখন কি করবে? বলছে না আমি তো আর রান্না করতে পারি না, কি করি? হ্যাঁ তখন মা রাগারাগি করছে, একদম খাওয়াতেই হবে ছেলে মেয়েদেরকে। তখন ওখানে একটা লোক ভাড়া টাকা দিয়ে রেখেছে, তো মাছ নিয়ে এসছে, তোর ছেলে গিয়ে দেখছে মা রান্না করছে না, এটা বাইরের লোক রান্না করেছে। তখন ওই বাচ্চাকে খেতে দিয়েছে, তোর মাকে জিজ্ঞাসা করছে মা তুমি আজকে তো মাছ রান্না করনি, হ্যাঁ তুমি আমাদেরকে তো খেতে দিচ্ছিলে মাছ আগে, তাহলে তুমি খাচ্ছিলে না, প্রসাদ দিলে, তো আজকে আমাদেরকে মাছ, তোর দিদা বলছে তোর শক্তি থাকবে না, এটা তুমি খাও না? বলছে না তুমি এটা খেতে নেই, বলছে এটা খেতে নেই, তুমি খাবে না তাহলে আমাদের দিচ্ছ কেন, আমরাও খাবো না। তখন বাচ্চার এইটুকু জ্ঞান হয়ে গেছে, কৃষ্ণ ভক্ত সঙ্গ প্রভাবে বাচ্চারও এইটুকু জ্ঞান সে বুঝে গেছে, কত ছোট ছোট বাচ্চা তার মা বাবাকে ভক্ত বানিয়ে দিয়েছে। আমি দেখি অনেক জায়গায় বলে না না এই মাছটা মা কাটছিল, ছটপট করছে, মা আমাকে যদি কাটা হয় এরকম আমি ছটপট করবো? মা জিজ্ঞাসা করছে মাকে, বাচ্চাটা তো বলছে হ্যাঁ কাটলে তুমিও ছটপট করবে। বলে তাহলে ওকে কাটছো কেন? তাহলে আমি খাবো না। এইরকম বহু প্রমাণ ভক্তরা বাচ্চা থেকে শিক্ষা লাভ করছে, আমরা শিক্ষা লাভ করা উচিত চেতনা। তো সেজন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, শুদ্ধ ভক্তি অনুশীলন করুন, ভক্ত সঙ্গে গ্রহণ করুন, সিদ্ধি লাভ হবে। গৃহন্তা সচেষ্টিতম, যদি গ্রহণ করে নেন তাহলে সিদ্ধি হবে। স্বতন্ত্রতাকে নষ্ট করুন, ভক্তদের ইচ্ছা অনুসারে, গুরুদেবের ইচ্ছা অনুসারে, ভগবানের ইচ্ছা, ভক্ত এবং গুরুর ইচ্ছা, সেই অনুসারে স্বতন্ত্রতাকে লাগান, তাহলে ভগবত ধামে যাবেন, আর এই জগতে কোনোদিন আসবেন না। কিন্তু যদি স্বতন্ত্রতা রয়েছে, সেখানে যদি আপনার স্বতন্ত্রতা নিজের মতো লাগাবেন, তাহলে এই জগতে বারবার গতাগতি করতে হবে, কষ্ট পেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরি বল, কোনো প্রশ্ন আছে? সবাই জুড়ে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আলোচ্য বিষয়ের মধ্যে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।